ওয়াশিংটনে এখন সকাল 11টা, বাংলাদেশে রাত 10টা ও ভারতে রাত 9:30। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি শাহাদত হোসেন সবুজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাসের জন্য বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি আদর্শ উদাহরণ।
ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জাতিসংঘ বলেছে বর্তমান পরিবেশ পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সহায়ক নয়।
কলকাতা সংবাদদাতা পরমাশেষ ঘোষ রায়,
পশ্চিমবঙ্গে বেআইনি অস্ত্র কারখানার খোঁজ মিলল।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। যুক্তরাষ্ট্রে 2016 প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবাঞ্ছিত হস্তক্ষেপ বিষয়ে তদন্তকারী বিশেষ কৌঁসুলি এই গেল শুক্রবার অভিযোগ দায়েরের কথা ঘোষণা করলেন। রাশিয়ার একটি সোশ্যাল মিডিয়া দুর্বৃত্ত ট্রোল কোম্পানি তার 12 জন কর্মী এবং তার পেছনের আর্থনৈতিক মদত যোগানদারের বিরুদ্ধে। এ প্রসঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে যে অভিযোগ ওঠে সে ব্যাপারে এই প্রথম অভিযোগনামা দায়ের হল। ওয়াশিংটন ডিসির এক ফেডারেল গ্র্যান্ড জুরির দায়ের করা এই অভিযোগনামায় বলা হয়, সেন্ট পিটার্সবার্গের ওই ইন্টারনেট গবেষণা সংস্থাটির যোগ সাহায্য রয়েছে ক্রেমলিনের সঙ্গে 2016 প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে প্রভাব বিস্তারের লক্ষ্যে এরা দুর্বিনীত এক অভিযানের জাল বিছায়। অভিসংশয়ের অভিযোগনামায় ওই গবেষণা সংস্থার কথিত অর্থ যোগানদার রুশ ব্যবসায়ী ইয়েভগেনি প্রিগোজিন এবং তার নিয়ন্ত্রণাধীন দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়। অভিযোগনামায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ওই নির্বাচনে ব্যাঘাত ঘটাতে রুশ ব্যবসায়ী ইয়েভগেনি প্রিগোজিন এবং তাঁর ব্যবসা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট পরিমাণ তহবিল যোগান দেয়। যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোজেনস্টাইন বলেন, রুশ ষড়যন্ত্রকারীরা যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থায় গোলযোগ সৃষ্টি করতে এবং গণতন্ত্রের ওপর মানুষজনকে আস্থাহীন করে তুলতে তৎপরতা চালায়। রোজেনস্টাইন বলেন, আমরা কোনো ক্রমেই তাদেরকে সফল হতে দিতে পারি না। রোজেনস্টাইন বলেন, গোপন সংকেত লিপি লাকটা নামের বৃহত্তর এক ষড়যন্ত্র তৎপরতার অংশ ছিল এটি। বিশেষ অভিশংসক রবার্ট মোলার গত মে মাসে নিযুক্তি লাভের পর থেকে এ অবধি জনসমক্ষে কোনো বিবৃতি বয়ান দেননি। এ সংবাদ সম্মেলনেও তিনি মুখ খোলেননি। ব্যাপক মানুষ হত্যার ব্যাপারে জরুরি কোনো হুঁশিয়ারি পেলে কিভাবে তাতে সাড়া দিতে হবে, বিচার মন্ত্রণালয় বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইকে অবিলম্বে তা খতিয়ে দেখতে নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্রের আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল। এই গেল বুধবার ফ্লোরিডার একটি স্কুলে এক বন্দুকধারী 17 জনকে যে হত্যা করল, যে ঘটনায় অপর 14 জন জখম হল, তার সম্পর্কে পাঠানো এক সতর্কবার্তায় দেশের শীর্ষ আইনি সংস্থা কিভাবে মনোযোগ নিবদ্ধ করতে ব্যর্থ হল, ওই শীর্ষ সংস্থা এফবিআইয়ের স্বীকারোক্তির পরপরই আইনমন্ত্রীর এ পদক্ষেপের কথা জানা গেল। ওই বন্দুকধারী নিকোলাস ক্রুজ সম্পর্কে গোপন তথ্যের হুঁশিয়ারি পাওয়ার পর নির্ধারিত পন্থায় তা খতিয়ে দেখতে অপারগতার কথা স্বীকার করে এফবিআই শুক্রবার দিন। এফবিআইয়ের বিশেষ গোয়েন্দাকর্মী রবার্ট ল্যাসি জানান, এই সতর্ক সংকেতের খবর মায়ামি দপ্তরে গিয়ে পৌঁছননি যে তাতে আমরা যার পর নাই মর্মাহত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প গতকাল পম্পানো বিচের ব্রাওয়ার্ড হাসপাতালে পার্কল্যান্ড স্থিত ওই স্কুলের মর্মান্তিক ঘটনায় আহতদের দেখতে যান। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীন ও অন্যান্য দেশ থেকে অ্যালুমিনিয়াম ও ইস্পাত আমদানির ওপর শুল্ক নির্ধারণ অথবা কোটা নির্ণয় করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছেন। গতকাল শুক্রবার এ সুপারিশের উল্লেখে বাণিজ্যমন্ত্রী উইলবিয়ার রস বলেন, এ দুটি শিল্প সামগ্রীর আমদানি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বৈকল্য সৃষ্টি করছে। রস বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কেবল একটি কোম্পানি উচ্চমানের অ্যালুমিনিয়াম উৎপাদন করছে সামরিক উড়োজাহাজ তৈরিতে যা ব্যবহৃত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম ও ইস্পাত উৎপাদনকে 80% মাত্রায় যাতে ওঠানো যায় সেই মতো শিল্প ক্ষমতা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। এ ব্যাপারে কোনো উদ্যোগ গৃহীত হলে তা থেকে নেটো জোট শরিক দেশ বা অন্য কোনো দেশকে তার আওতা থেকে বাইরে রাখা না রাখার বিষয়টি অবশ্যই প্রেসিডেন্ট যেমনটি ভালো বোধ করবেন তার উপর নির্ভরশীল রইবে, বলেছেন বাণিজ্যমন্ত্রী উইলবিয়ার রস।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পাকিস্তানের একটি সন্ত্রাস প্রতিরোধ আদালতে 6 বছরের একটি শিশুকন্যার উপর বলাৎকার চালিয়ে তাকে হত্যা করার দায়ে এক ব্যক্তিকে 4 দফা মৃত্যুদণ্ড দিয়েছে। এই গেল মাসেই পাঞ্জাব প্রদেশের কাসুর শহরে ওই শিশুকন্যা জানাব ফাতিমার উপর ওই হামলা চালানো হয়। ওই খবরে গোটা দেশ নির্বাক বিস্ময়ে আর্তনাদ করে ওঠে, শিউরে ওঠে গোটা দেশ। গোটা দেশ জুড়ে চলে হত্যাকারীর তল্লাশি, চলে ডিএনএ টেস্টের তৎপরতা, ধরা পড়ে 24 বছর বয়সী ইমরান আলী। নিখোঁজ হওয়ার 4 দিন পর পুলিশ জায়নাবের মৃতদেহ খুঁজে পায় শহরের আস্তাকুর থেকে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাশা বানিকাট বলেছেন, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাসের জন্য বাংলাদেশ বিশ্বের একটি আদর্শ উদাহরণ রাষ্ট্র। রাজধানী ঢাকায় নবনির্মিত একটি বৌদ্ধ মহাবিহারে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত বানিকাট এ মন্তব্য করেন। জানাচ্ছেন ঢাকা থেকে পাঠানো তাঁর রিপোর্টে জহুরুল আলম।
রাজধানী ঢাকার উত্তরায় নবনির্মিত একটি বৌদ্ধ মহাবিহারে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত বানিকাট এমন মন্তব্য করে বলেন, বাংলাদেশে সকল মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ এবং অধিকার বিদ্যমান। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও এটি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং দেশটিতে সকল ধর্মের মানুষের মধ্যে সহযোগিতা এবং সহমর্মিতার ভাব বিরাজ করছে। উল্লেখ্য, মুসলিম প্রধান বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা অন্যতম। দেশটিতে কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে যাদের মধ্যে কেউ কেউ নিজস্ব ধর্ম পালন করেন। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পক্ষ থেকে শুক্রবার বিকেলে মিয়ানমারের কাছে 8,032 রোহিঙ্গার একটি তালিকা প্রত্যাবাসনের জন্য হস্তান্তর করা হয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে তাঁর প্রতিবেদনে আমির খসরু।
জাতিসংঘের প্রধান স্পোকসপার্সন স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় শুক্রবার অপরাহ্নে সাংবাদিকদের বলেছেন,
The underlying point is that any return needs to be voluntary and should not be forced.
জাতিসংঘের স্পোকসপার্সন বলেন, মূল কথাটি হচ্ছে যে কোনো প্রত্যাবাসনই হতে হবে স্বেচ্ছায়, জোরপূর্বক নয়, আর এটি হতে হবে বিদ্যমান আইনকানুন মেনেই। যাদের প্রত্যাবাসন করা হবে, অর্থাৎ সেই রোহিঙ্গারা ফিরবেন নিজ বাড়িতে, ক্যাম্পে নয়। ওই সময় জাতিসংঘের স্পোকসপার্সন অপর এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের একটি পরিবেশ সৃষ্টি করতে হবে, এমন একটি নির্বাচন অনুষ্ঠান জাতিসংঘ প্রত্যাশা করে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
শনিবার সকাল 11টায় কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সরকার নানাভাবে উস্কানি দিচ্ছে। তার ভাষায়, যত উস্কানিই আসুক এতে কোনো কাজ হবে না, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতেই থাকবে। নেতা কর্মীদের ধৈর্য ধরতে বলেন মির্জা আলমগীর।
জনগণের উত্তাল সোচ্চার প্রতিরোধের মুখে এবং প্রতিবাদের মুখে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, সরকার দমনপীড়ন অব্যাহত রেখেছে। দেশের এমন কোনো স্থান নেই যেখানে নেতাকর্মীরা গ্রেপ্তার হননি। এই সরকার একেবারে জনগণের উপর চড়াও হয়ে তাদের সমস্ত অধিকারকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে, যেটা কোনোদিনই সম্ভব নয়। একই দাবিতে বিএনপি আগামীকাল সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে। 20 ফেব্রুয়ারি ঢাকা মহানগর ছাড়া জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে রাজ্যের হাওড়া জেলার ডোমজুড়ের রায়পুর এলাকায় বেআইনি অস্ত্র কারখানার খোঁজ মিলেছে। জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
বিহারের মুঙ্গের থেকে প্রশিক্ষিত কর্মী এনে বন্দুক তৈরি হচ্ছিল ওখানে। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে আগ্নেয় অস্ত্রসহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করেই হাওড়া জেলার ডোমজুর এলাকায় অভিযান চালায় পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। সেখানেই হদিশ মেলে অস্ত্র কারখানার। একটি বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয় অস্ত্র, কয়েকটি ছিল অর্ধনির্মিত। এছাড়াও পাওয়া গেছে লেদ ও পালিশ মেশিন। জানা গেছে এই আগ্নেয় অস্ত্রগুলি ক্যানিংয়ে পাচার করার উদ্দেশ্য ছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নাইজেরিয়ার পুলিশ বলছে উত্তর পূর্বাঞ্চলের মাইদুগিরি শহরের কাছাকাছির একটি জনাকীর্ণ মাছের বাজারে আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় কমসেকম 18 জনের প্রাণহানি হয়েছে। এতে জখমী লোকের সংখ্যা 22 বলে উল্লেখ করা হচ্ছে। বোকো হারাম গোষ্ঠীর তরফের হামলা আক্রমণে পর্যুদস্ত বর্ণ অঞ্চলের এ হামলার দায়দায়িত্ব তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হতে দাবি করা হয়নি। মেক্সিকো সরকারের 2 কর্তাব্যক্তিকে নিয়ে যাচ্ছিল যে একটি সামরিক হেলিকপ্টার। গতকাল ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ পরিদর্শনকালে সেটি বিধ্বস্ত হলে ভূমিস্থিত 2 ব্যক্তি তাতে প্রাণ হারান। হেলিকপ্টারের আরোহী 2 সরকারি কর্মকর্তার একজন ছিলেন মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী আলফনসো নাভারেতে এবং অপরজন ওয়াস্কার গভর্নর আলাহেন্দ্র মুরাত। এরা মারাত্মক কোনো আঘাত পাননি এ ঘটনায়। খবর শেষ হলো।
ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বাংলাদেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দেয়ায় দেশের অর্থনীতি বিভিন্ন খাতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা কথা বলেছেন বিশেষজ্ঞরা। ব্যাংকের তারল্য সংকটের কারণে দেশের অর্থনীতির উপর এর প্রভাব এবং এর থেকে উত্তরণের বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বিমা বিভাগের প্রধান অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন। তার সাথে কথা বলেন আমাদের ঢাকার সংবাদদাতা জহুরুল আলম।
ব্যাংকে তারল্য সংকটের মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা যে বিষয়গুলো চিহ্নিত করেছেন তার মধ্যে গ্রাহকরা ঋণ নেওয়ার পর তা সময় মতো পরিশোধ না করা, খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়া এবং ব্যাংক আমানতের সুদহার কমে যাওয়ায় আমানতকারীদের ব্যাংকে আমানত রাখার অনীহা অন্যতম। এছাড়া বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য মতে গত বছর আমানতের তুলনায় 1.5 গুণ বেশি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা তারল্য সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। তথ্য মোতাবেক ওই সময়ে ঋণের পরিমাণ 72,000 কোটি টাকা নির্ধারিত থাকলেও ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে 1,12,000 কোটি টাকা। ব্যাংকগুলোতে তারল্য সংকটের কারণে ঋণ প্রবাহ কমে যাওয়ায় দেশের অর্থনীতির উপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ব্যাংকে তারল্য সংকটের কারণে দেশের অর্থনীতির উপর এর প্রভাবের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বিমা বিভাগের অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম ভয়েস অফ আমেরিকাকে বললেন,
যদি ঋণ না দিতে পারে সবমাত্রই বিনিয়োগ শিল্প ক্ষেত্রে বিনিয়োগ ব্যাহত হবে, ওয়ার্কিং ক্যাপিটালের বিনিয়োগ ব্যাহত হবে এবং বিশেষ করে আপনি হয়তো জানেন যে গত এক বছরে তারও আগে বিশেষ করে মেশিনারি আমদানির ক্ষেত্রে যে বিনিয়োগ এটা খুবই কমে যাচ্ছে এবং এটা নেগেটিভ গ্রোথ। এই নেগেটিভ হওয়ার মানেই হল যে শিল্প ক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে না অথবা ভয়াবহ রকম কমে যাচ্ছে, তো এটা তো অবশ্যই নেগেটিভ প্রতিক্রিয়া আমরা বলবো। আর দ্বিতীয় হলো যে শেয়ার বাজার যেটা একটা অন্যতম নিয়ামক আধুনিক অর্থনীতির, সেক্ষেত্রেও ঋণ প্রবাহের সঙ্গে তার এক সম্পর্ক আছে। অর্থাৎ ব্যাংক যদি ঋণকে সহজ করে তাহলে লোকেরা শেয়ার বাজারে বিনিয়োগের উৎসাহ বোধ করে অথবা সুযোগ বেশি পায়। এখন ব্যাংকিং সেক্টরে যেহেতু তাদের নিজেদেরই অনেকেরই এখন সক্ষমতা খুবই সীমিত, সুতরাং ঋণের ক্ষেত্রে এই এই সুযোগটা তারা দিতে পারছে না। বিশেষ করে যে সমস্যাটা হয়ে গেছে যে সাম্প্রতিক যে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি, সেখানে যদিও তারা বলেনি যে তারা কনট্রাকশনারি পলিসিতে যাচ্ছে, সংকোচনমূলক নীতিতে তারা যাচ্ছে, কিন্তু কার্যত মুদ্রানীতিটা সংকোচনমূলকই হয়ে গেছে। এই কারণে ব্যাংকের যে ডিপোজিট ইনভেস্টমেন্ট যে রেশিও ছিল, এই লোন ডিপোজিট রেশিওটা আপনি জানেন যে সুদ ভিত্তিক ব্যাংকের ক্ষেত্রে আগে ছিল 85 এবং ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে ছিল 90, কিন্তু এখন সেটাকে 85 থেকে কমিয়ে 83.5 করা হয়েছে এবং ইসলামী ব্যাংকের ক্ষেত্রে 90-এর স্থানে করা হয়েছে 89। তো 1% 2% ব্যাংকের যদি ঋণ দান ক্ষমতা সেন্ট্রাল ব্যাংক হ্রাস করে দেয় তাহলে 1700 কোটি টাকার ঋণ ঘাটতি হয়ে যায়। তো ঋণ প্রবাহ কমে যাওয়ার কারণেই মুদ্রাবাজার শেয়ার বাজারে যে এখন একটু ঝামেলা হচ্ছে এটা সে কারণে হচ্ছে।
এই সংকট থেকে উত্তরণের জন্য অধ্যাপক মুজাহিদুল ইসলাম বলেন,
উত্তরণের জন্য যেটা করা উচিত আমি মনে করি যে আসলে ঋণ আদায় পরিস্থিতিটাকে অনেক উন্নত করা দরকার এবং এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকেরও ভূমিকা থাকা দরকার এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর ভূমিকা থাকা দরকার এবং সামগ্রিকভাবে অর্থ মন্ত্রণালয়ের একটা ভূমিকা থাকা দরকার। চতুর্মুখী ভূমিকার মধ্য দিয়ে এবং বিশেষ করে যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়া দরকার, জিরো টলারেন্স নেওয়া দরকার, কারণ ঋণ খেলাপিদের জীবনযাত্রা বা তাদের বিলাস দর্শন কিন্তু কম এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে ঋণ খেলাপিরা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, তারা হয়তো লাভজনক প্রকল্প আছে, আবার লসের প্রকল্প আছে, এবং লসের প্রকল্পটা ব্যাংকের ঘাড়ে চাপিয়ে তারা হচ্ছে নামে বেনামে লাভজনক প্রকল্প এবং এমনকি মানি লন্ডারিং এর মতো কাজও তারা করে। কাজে এরা যে সত্যি সত্যি খুব ভয়াবহ অবস্থায় আছে তা না, কিন্তু তারা একটা কৃত্রিম সংকট তৈরি করে ব্যাংকের লোনটাকে তারা অনাদায় রেখেছে। এই জন্য যদি ঋণ আদায় পরিস্থিতি উন্নতি করা যায়, আমার মনে হয় ব্যাংকের তারল অবস্থা অনেক উন্নত হবে।
তিনি বলেন, ঋণ আদায় পরিস্থিতির উন্নতি করতে পারলে ব্যাংকিং খাতের সকল সংকটের অবসান ঘটবে এবং একই সাথে দেশের অর্থনীতি এ থেকে ব্যাপকভাবে লাভবান হবে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শুনছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং বীমা বিভাগের অধ্যাপক এম মুজাহিদুল ইসলামের সাক্ষাৎকারটি। এবারে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে চলুন দৃষ্টি ফেরাই ভারতের দিকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,500 কোটি টাকার জালিয়াতি হয়েছে সেখানে। রিজার্ভ ব্যাংকের তথ্য থেকে জানা যাচ্ছে, গত 5 বছরে রাষ্ট্রায়ত্ত 21 ব্যাংকে 8,670টি জালিয়াতির ঘটনায় জড়িয়ে গেছে 61,260 কোটি টাকা। গৌতম গুপ্তের রিপোর্টে শুনুন বিস্তারিত।
কেবল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকই নয়, ভারতের বিভিন্ন ব্যাংক জালিয়াতির ঘটনা বহু বিস্তৃত। গত 5 বছরে মোট 8,670টি ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে রিজার্ভ ব্যাংকের তথ্য থেকে। এই জালিয়াতিতে জড়িত 61,260 কোটি টাকা। কোথাও ইচ্ছাকৃত ঋণ খেলাপ, কোথাও ঋণ শোধ ক্ষমতা আগে যাচিয়েই দেখা হয়নি, কোথাও বন্ধক নেয়া দলিলের ঠিক ঠিকানা নেই। কিছু ঘটনায় আবার রাজনৈতিক চাপেও ব্যাংকগুলি ঋণ দিতে বাধ্য হয়েছে। তথ্যের অধিকার আইনে রয়টার্স সংবাদ সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির কাছ থেকে তথ্য জানতে চেয়ে এই ভয়ঙ্কর ঋণ খেলাপির ছবি দেখতে পেয়েছে। এত টাকা অনাদায়ী থেকে যাওয়ায় ব্যাংকগুলির আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধার করতে সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছে, যোগাতে হয়েছে ব্যাংকগুলির জন্য বাড়তি মূলধন। বিশেষজ্ঞরা বলছেন, ঋণদান প্রক্রিয়ারই আমূল সংস্কার প্রয়োজন। তার হচ্ছে কই? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দেশের নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনের প্রার্থী হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের স্ত্রী বা স্বামী এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের আয়ের উৎস ও সম্পত্তির পরিমাণ জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। ভারতে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
শীর্ষ আদালত বলেছে, সুস্থ গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে গেলে নির্বাচনী ব্যবস্থার বিশুদ্ধতা জরুরি। নির্বাচিত জনপ্রতিনিধি তাদের স্ত্রী বা স্বামী এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পত্তির বিষয়ে নিয়মিত তথ্য সংগ্রহ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি আছে কি না সেটা খতিয়ে দেখতে হবে এবং অসঙ্গতি থাকলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধায়ক বা সাংসদ আর পদে থাকতে পারবেন কি না সেই বিষয়টির বিবেচনার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি জে চেলামেশ্বর ও বিচারপতি এস আব্দুল নাজিরের বেঞ্চ বলেছে, 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি যদি নিজের স্ত্রী বা স্বামী এবং নির্ভরশীল ব্যক্তিদের সম্পত্তি ও আয়ের উৎস গোপন করেন তাহলে সেটা দুর্নীতি বলেই গণ্য হবে। নির্বাচিত জনপ্রতিনিধি ও তার সহযোগীদের অন্যায্য সম্পত্তি যে কোনো সত্যিকারের গণতান্ত্রিক সমাজের নাগরিক ও ভোটারদের সজাগ করে দেবে, কারণ নির্বাচনে প্রার্থীদের বিষয়ে সব তথ্য পাওয়া ভোটারদের মৌলিক অধিকার। লোকপ্রহরী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়ের করা মামলার ভিত্তিতেই এ রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পত্তির উপর নজরদারি এবং অন্যায় দেখলে তাদের পদ খারিজ করে দেওয়ার জন্য স্থায়ী ব্যবস্থা করার নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
কলকাতায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, ভূগর্ভস্থ পানির লাইনের সঙ্গে ময়লা পানির লাইন মিশে এই ডায়রিয়া ছড়াচ্ছে। গৌতম গুপ্তের রিপোর্টে রয়েছে বিস্তারিত।
আগে যা সন্দেহ হয়েছিল সেটাই অনুসন্ধানে প্রমাণ হল। কলকাতার মাটির নিচে প্রায়শই নিকাশি পাইপ আর পানীয় জলের পাইপ থাকে গায়ে গায়ে। কোনোভাবে পাইপ ফুটো হয়ে গেলে যদি পানীয় জলে মিশে যায় নিকাশির ময়লা জল, তাহলে ওই পানীয় জল যে বিষবত হয়ে যাবে তাতে আর সন্দেহ কি। সম্প্রতি দক্ষিণ কলকাতায় ব্যাপক ডায়রিয়া ছড়ানোর পরে এই জল দূষণের উৎস সন্ধানের পর কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররাই অন্তত 16টি জায়গায় দুরকম পাইপের জল মিশে যাওয়ার ঘটনা চিহ্নিত করে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন খোদ মেয়রের দপ্তরে। যেসব জায়গায় সম্প্রতি খোঁড়াখুঁড়ি হয়েছে প্রধানত সেখানেই এই বিপর্যয় ঘটেছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আরও খোঁজাখুঁজি চলছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভাষাকে কেন্দ্র করে বাংলাদেশে যে আন্দোলনের সূচনা হয়েছিল তার আলো ছড়িয়ে গেছে বিশ্বময়। একুশে পদকে ভূষিত শিক্ষাবিদ ডক্টর অনুপম সেনের সাথে বাঙালির সাংস্কৃতিক আন্দোলন, ভাষার লড়াই এবং বাংলার মানুষের মানুষ পটে এর প্রভাব নিয়ে এখন কথা বলছি। একুশে ফেব্রুয়ারি বাঙালির জাগরণের ক্ষণ। বহুদিনের শৃঙ্খলিত বাঁধ ভাঙা জোয়ার এসে প্লাবিত হয়েছিল যেন এই দিনে, আবার এখান থেকেই উৎসারিত বাঙালির স্বাধীনতার স্বপ্ন। ডক্টর অনুপম সেন, আপনাকে স্বাগত একুশ নিয়ে আজকের এই কথোপকথনে।
ধন্যবাদ আপনাকে।
মানুষের জীবন, সমাজ, সংস্কৃতি এ নিয়ে আপনি ভাবেন ভীষণ কৌতূহলী দৃষ্টি নিয়ে। একুশের চেতনার কথা আমরা সবসময় বলি, বিশেষ করে ফেব্রুয়ারি মাস এলে অনেক বেশি শোনা যায়, কিন্তু আমাদের বর্তমান সমাজ জীবনে এই চেতনা কতটুকু গণমাধ্যমে বলবার, লিখবার আর কতটুকু আমরা সত্যি ধারণ করতে পারি?
একুশ তো আমাদের জীবনের, বিশেষ বাঙালি জীবনে একটা অসাধারণ দিন একুশে ফেব্রুয়ারি। কারণ একুশে ফেব্রুয়ারি আমরা কি, আমরা ভাষার অধিকার ফিরে পাই। বলতে গেলে যে ভাষার অধিকার কিন্তু সব জাতি পায়নি। আপনি যদি সেই বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকান তাহলে দেখবেন যে, আপনি জানেন যে 1492 সালে কলম্বাস সেই দক্ষিণ মানে আমেরিকা মহাদেশ দুটো বা বলা যায় কলম্বাসের সেই যাত্রার মধ্যে দিয়ে, সেই বাহামায় পৌঁছানোর মধ্যে দিয়ে এই দুটো মহাদেশ আবিষ্কৃত হলো। এর আগে পৃথিবীর লোক এই দুটো মহাদেশের কথা বহুদিন, বহু বহু বছর ধরে, বহু বছর ধরে কি সভ্য পৃথিবী বলা যায়, যে সভ্য পৃথিবীর কথা আমরা জানি, সেই সভ্য পৃথিবী এই দুটো মহাদেশের কথা জানতে থাক। কিন্তু এই এটা ভাবতে কষ্ট হয় যে 1400 মানে 1600 শুরুর পর থেকেই ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ স্পেন, পর্তুগাল, এরা যে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা এইসব দেশে এরা এই জন্য জয় করল। এবং এখানে যেসব জাতি বা উপজাতি, ট্রাইবস ছিল, তাদের যে মুখের ভাষা, সেসব ভাষাগুলো কিন্তু আজকে আর সত্যিকার অর্থে আছে, নেই বললেও ভুল হবে, আছে। 600 কোটি লোক এখনো দক্ষিণ আমেরিকায় তাদের নিজের ভাষায় কথা বলে, কিন্তু একসময় তারা 50 লাখে নেমে গেছিল। বিশ্বে আপনার যখন শেক্সপিয়ার তার নাটকগুলো লিখেছিলেন ইংল্যান্ডে, তখন 50-55 লক্ষ লোকের দেশ ছিল ইংল্যান্ড, আজকে প্রায় 6 কোটি লোকের দেশ ইংল্যান্ড, এবং 100 কোটি লোক ইংরেজি ভাষায় কথা বলে। কিন্তু সে সময় খুব কম লোক কথা বলত, কিন্তু আজকে ইংরেজি সারা বিশ্বময় ছড়িয়ে গেছে। আমাদের দেশে কিন্তু তখন অনেক বেশি লোক বাংলা ভাষায় কথা বলত। আমাদের দেশে কিন্তু সরকারি ভাষার মধ্যে বা সেই 1952-এর 21শে ফেব্রুয়ারি আগে কিন্তু কোনো সময় আমাদের ওই বাংলা, এই হাজার বছরের পুরনো বাংলা, এটা কিন্তু সরকারি ভাষার মর্যাদা পায়নি। সেজন্য আমাদের যে 21শের চেতনা সেটা হলো এই যে, আমরা আমাদের মায়ের ভাষা, দুটো মা আমরা দেখি সত্যিকার অর্থ, বলতে পারেন যে তিনটে মা, একটা হলো যিনি জন্মদান তিনি, আরেকটা জন্মভূমি, আরেকটা হলো মাতৃভাষা। বুঝতে পারছি না, এই যে এই মাতৃভাষা, এটি আমরা আমরা যে এটা চর্চা করার সুযোগ পেলাম না সত্যিকার অর্থ। সেই জন্য এই যে একুশের চেতনা হলো কি, একুশের চেতনা হলো যে নিজেকে, নিজের দেশকে গভীরভাবে ভালোবাসা, নিজের মানুষ, দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসা, নিজের মাতৃভূমিকে, নিজের ভাষাকে গভীরভাবে ভালোবাসা, এবং সেই ভাষার মধ্যে দিয়ে জ্ঞানের চর্চা করা।
সমাজের মতো ভাষাও একটি বহমান বিষয়, প্রতিনিয়ত এর পরিবর্তন ঘটছে সামাজিক উপাদান হিসেবে। এই পরিবর্তনের ধারায় নেতিবাচকভাবে যদি একটু অন্যরকমভাবে বলি, যে ভাষা খিচুড়িও কিন্তু হচ্ছে, এর স্বচ্ছন্দ ব্যবহার করছেন অনেকে, আপনি কি ভাবছেন?
আমি মনে করি ভাষা কিন্তু প্রবহমান, যে কথাটাই আপনি বলেছেন, যে ইংরেজি দেখুন, ইংরেজিতে কিন্তু বহু শব্দ তারা বাইরে থেকে নিচ্ছে, আমরাও নেব, কিন্তু সেই নেওয়ার মধ্যে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ইংরেজিও কিন্তু সাবধানতা অবলম্বন করে। ইংরেজিতে যেমন ঘেরাও শব্দটি নেওয়া হয়েছে আমাদের বাংলা থেকে নেওয়া হয়েছে, ইংরেজিতে আরো অনেক শব্দ আছে যেগুলো বাংলা থেকে নেওয়া হয়েছে। আমরা শুধু শুধু অর্থহীন ভাবে কিছু নেব না ইংরেজি থেকে, লক্ষ্য রাখতে হবে আমাদের ভাষার যেন বিকৃতি না ঘটে।
সমাজের পরিবর্তন নিরন্তন, সেই সাথে একুশের চেতনার একটি নতুন রূপ আমরা পেয়েছি বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে। একুশের ভাবনা গণ্ডি আরও ব্যপ্ত হয়েছে, আন্তর্জাতিক হয়েছে, সেই প্রসারণকে আমরা বাঙালিরা আসলে ঠিক কতটুকু বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি?
হ্যাঁ, এটা কিন্তু আপনি খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে বাঙালিরা অনেকে জানেনই না যে আমাদের একুশটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অর্থটা অনেকে কিন্তু ভালোভাবে উপলব্ধি করতে পারেন না, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থ এই প্রত্যেক জাতির, প্রত্যেক জনগোষ্ঠী তার ভাষার মাধ্যমে, নিজের ভাষার মাধ্যমে জ্ঞান চর্চা করার অধিকার আছে, তার অধিকার রয়েছে তার নিজের ভাষাকে সমৃদ্ধ করা, এবং সেই ভাষার মধ্যে দিয়ে তার জীবনের সমস্ত কিছুকে প্রসারিত করা, যেমন সে শিক্ষার চর্চা করবে, সমস্ত কিছু চর্চা করবে, সংস্কৃতির চর্চা করবে, সঙ্গীতের চর্চা করবে, সবকিছু সে তার নিজের ভাষার মধ্যে দিয়ে করবে। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধানে যেমন অনেক অধিকার গুলোকে বলা হয়েছে এগুলো ফান্ডামেন্টাল রাইট, সেরকম ভাষাও কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ একটা মৌলিক অধিকার। এই অধিকার আমার, এই অধিকার, এতে আমি যে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা আমার মায়ের ভাষা, এই এই অধিকারটাকে এটাই আমাদের বাঙালিকে বুঝতে হবে।
সমাজবিজ্ঞানী এবং শিক্ষক ডক্টর অনুপম সেন, আপনাকে অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেওয়ার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বিশ্বব্যাপী এখনও 100 কোটি মানুষ ধূমপান করে, আর তাদের মধ্যে কেউ যদি দিনে একটিমাত্র সিগারেটও খান তাহলেও তার হার্ট অ্যাটাকের ঝুঁকি 50% বাড়ে।
প্রতি বছর সারা বিশ্বে তামাক ব্যবহারজনিত কারণে প্রায় 60 লাখ মানুষের মৃত্যু হয়, এর মধ্যে 50 লাখ সরাসরি তামাক ব্যবহারের কারণে এবং প্রায় 6 লাখ পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যু হয়।
ধূমপানের কারণে বর্তমান বিশ্বে যাদের মৃত্যু হয় তার মধ্যে কিন্তু 70% দেখা যায় উন্নয়নশীল দেশগুলোতে, আর এই ধারা অব্যাহত থাকলে 2020 সালে বিশ্বে 1 কোটি লোক প্রাণ হারাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত অনুযায়ী বাংলাদেশে নিয়মিত তামাক সেবনকারীর সংখ্যা 4 কোটিরও বেশি, তার মধ্যে আবার 3 কোটি ধূমপায়ী। এরা প্রতি বছর প্রায় 7,000 শলাকা বিড়ি সিগারেট কিনে থাকেন। এই হিসেবে দিনে বিক্রি হয় তহের প্রায় 19 কোটি শলাকা সিগারেট।
অনেক
অনেক বাংলাদেশে তামাক ব্যবহারের ফলে বছরে 5,000 কোটি টাকার কিন্তু আবার ক্ষতি হয়, আর এই খাত থেকে বছরে আয় হয় 2,400 কোটি টাকা।
আসলে এখানে লাভের চেয়ে বোধহয় ক্ষতি অনেক বেশি, অর্থনৈতিক ক্ষতি এবং শারীরিক ক্ষতি
সব দিক থেকে।
কিন্তু আপনি হয়তো ভাবছেন, আমি তো দিনে একটির বেশি সিগারেট খাই না। শুধু আপনি কেন, আপনার মতো আরও যারা ভাবছেন তাদের বলছি, ব্রিটিশ গবেষকরা 140টির বেশি গবেষণা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে দিনে শুধুমাত্র একটি সিগারেট খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি 50% বাড়ে, এবং যারা কখনো ধূমপান করেননি তাদের তুলনায় স্ট্রোকের ঝুঁকি 30% বাড়ে।
ধূমপান কি ক্ষতি করে তা 50 বছর ধরেই করা নানা গবেষণায় উঠে এসেছে, কিন্তু বিশ্বব্যাপী এখনও 100 কোটি মানুষ ধূমপান করে থাকেন। বেশিরভাগ লোকই 21 বছর বয়সে ধূমপান শুরু করে, এবং অনেকে অল্প বয়সী তরুণ তরুণী তারা ধূমপান শুরু করছে, কারণ আজকাল শুধু ছেলেরাই নয়, কিশোর তরুণ যারা আছেন সেই বয়সের মেয়েরাও কিন্তু ধূমপান শুরু করছে। এখন আমেরিকান লাং অ্যাসোসিয়েশন সিগারেট কেনার বৈধ বয়সটা কিন্তু বাড়িয়ে দিয়েছে, 21 বছর করেছে,
কারণ আসলে যারা কিশোর কিশোরী তাদের মধ্যে বোধহয় সিগারেট খাওয়া নিয়ে এক ধরনের হিরোইজম কাজ করে, যে আমি সিগারেট খাচ্ছি, হঠাৎ করে বড় হয়ে যাচ্ছি,
বড় হচ্ছে বা বিশেষ একটা ক্ষমতা দেখাচ্ছি সেরকম, কিন্তু তাদের হার্টের এবং ফুসফুসের দারুণ ক্ষতি হয়।
জি,
তো এই বৈধ করার যে বয়স 21 বছর করা হয়েছে এখানে আমেরিকায়, রাজ্যগুলোকে তাড়া দেওয়া হচ্ছে। এই আমেরিকান লাং অ্যাসোসিয়েশন বলছে যে না, 21 বছর অন্তত করতেই হবে। আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের টমাস কার যেমন বলছিলেন,
the cuts off access for people 15 to 17 years old because they a lot of times they'll go to their older friends who are 18 in high school.
15 থেকে 17 বছর বয়সীরা সিগারেট কেনার সুযোগ না পেলে সত্যিকারের ঘটনাটি যা ঘটে তা হলো অনেক সময় তারা তাদের পুরনো বন্ধুদের সঙ্গে দোকানে যায়, উচ্চ বিদ্যালয় যাদের বয়স 18 বছর, কিন্তু তারা যাদের বয়স 19, 20 অথবা 21 বছর তাদের সঙ্গে চলাফেরা করার মতো নয়।
না, তা তো নয়। এখন পর্যন্ত 5টি রাজ্য সিগারেট কেনার বয়সসীমা বাড়িয়ে দিয়েছে। স্বাস্থ্য সংস্থাগুলো যাতে ধূমপান ছাড়তে সাহায্য করার জন্য কর্মসূচি নিতে পারেন এবং অন্যদেরকে ধূমপান করা থেকে রক্ষা করতে পারে, সেজন্য কারা ধূমপান করছে তা খুঁজে বের করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
এ বিষয়ে স্কাইপে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড এভলিউশনের ইমানুয়েল বলেন,
যেসব দেশে তামাক নিয়ন্ত্রণের অনেক ব্যবস্থা আছে সেসব দেশে ধূমপান সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে, সেটাই দেখা যায়।
কিছু কিছু পদক্ষেপের মধ্যে রয়েছে তামাকজাত দ্রব্যের উপর কর আরোপ করা, বিশেষ করে কিশোরদের জন্য যাতে সিগারেট কেনা ব্যয়বহুল হয়। সাধারণ মানুষ যেসব জায়গায় থাকে সেসব জায়গায় এবং কাজের জায়গায় ধূমপান নিষিদ্ধ করা এবং তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা।
ইমানুয়েলে বলছিলেন, আমরা জানি না এগুলোর চেয়ে একক কোনো কৌশল আর আছে কিনা যা আরও বেশি কার্যকর হতে পারে, কিন্তু গ্লোবাল টোব্যাকো কন্ট্রোল কমিউনিটি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তামাক নিয়ন্ত্রণ নীতিমালার বিষয়ে উৎসাহ দিয়ে থাকে, তা যদি তার পদ্ধতি অনুযায়ী ডিজাইন অনুযায়ী বাস্তবায়ন করা হয় তবে তা তামাক নিয়ন্ত্রণের কাজে সাহায্য করবে। ইমানুয়েলে আরও বলেন, অনেক দেশেই ধূমপানের হার হ্রাস পেলেও ধূমপায়ীদের সংখ্যা কিন্তু কমছে না, কারণ সেসব দেশে জনসংখ্যা বেড়ে চলেছে। কিন্তু যারা ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে যারা অ্যান্টি স্মোকিং এইডস এসব ব্যবহার করছেন, তারা পর্যায়ক্রমে ধূমপান ছেড়ে দিতে পারছেন এবং তাদের তামাক সম্পর্কিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদক ক্যারল পিয়ারসনের প্রতিবেদন থেকে এতক্ষণ শুনছিলেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলামের পরিবেশনা। বাংলাদেশে গত কয়েক দশক ধরে সুপরিচিত একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামা রহমান, তার গান নিয়ে কথা বলেছেন আহসানুল হক।
আজকে আমাদের অতিথি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত, গত 3 দশকের বেশি সময় ধরে। এই শিল্পীর নাম শ্যামা রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আপনি আমেরিকাতে মাঝে মধ্যে আগেও এসেছেন গান করতে, এবারেও এসেছেন। এখানে যখন গান করেন, এখানে যে শ্রোতারা, সেই সব শ্রোতা আপনার গানে কী রকম সাড়া দেন?
এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এখানে আমি আগেও এসেছি যেমন বললেন, খুব খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় ওনারা পিপাসিত থাকেন, মানে রবীন্দ্রনাথের গান বা আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের গান, এদের গান শুনতে চান। তো এসে আমি খুব সুন্দর একটা সাড়া পাই শ্রোতাদের কাছে, কিন্তু শ্রোতাই কিন্তু অনেক কিছু একজন শিল্পীর কাছে। তো আমার ভীষণই ভালো লেগেছে গাইতে এবং সবসময় ভালো লাগে। তো দূরত্বের জন্য হয়তো একটু কম আসা হয়, এর মধ্যে কয়েক বছর আমি আসিনি।
আপনার জন্ম হয়েছিল চট্টগ্রামে, আর 60-এর দশকে শৈশব কৈশোর আপনার কেটেছে ঢাকায়, আর আপনি গানে হাতে খড়িটা হয়েছিল কিভাবে?
আমার একেবারে প্রথমে ওস্তাদ ফজলুল হক ছিলেন, তার কাছে আমার ক্লাসিক্যাল গান দিয়ে শুরু, এবং তারপরে বুলবুল একাডেমি বাফা বলে যে পরিচিত, সেখানে আমি আতিকুল ইসলাম, মরহুম আতিকুল ইসলাম, ওনার কাছে গান শিখতাম, ওখানে আমি ডিপ্লোমা শেষ করি।
এই যে গানে আপনি প্রবেশ করলেন, এই উৎসাহটা এসেছে কোথা থেকে, পরিবার থেকে?
হ্যাঁ, অবশ্যই পরিবার থেকে। মা ভীষণ গান ভালোবাসেন এবং আমাদের বাড়িতে সেরকমই একটা পরিবেশ ছিল যে ঘুম ভেঙেই আমরা কিন্তু এবং সব ধরনের গান আমরা শুনতাম, তো তখন কিন্তু বুঝতে পারিনি আসলে। তো এই মার বাড়িতে অনেকেই এসে গান করতেন, কলিম শরাফি, উনি তো আমাদের বাড়িতে প্রায় আসতেন এবং গান শুনতাম, হয়তো অজান্তেই শুনতাম। তো তার থেকে এবং মায়ের কাছ থেকে সেই আগ্রহ এবং সব কিছু আজকে গানের মধ্যে রবীন্দ্রনাথকে কাছে পাওয়া সবকিছু আমি মনে হয় মায়ের জন্যই।
আপনার সাংগীতিক জীবনে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো যে আপনি ইউনেস্কোর জন্য 9টি অডিও অ্যালবাম করেছেন, তার ভেতরে আছে পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ,
বিচিত্র
বিচিত্র এবং এরকম গীতাঞ্জলির
গীতাঞ্জলির 4টা অ্যালবাম আর ওখানে 5টা। তো এটা আসলে ওই সার্ধ শত বছরে ওরাই প্রস্তাব করলো আমার কাছে যে ওদের কন্ট্রিবিউশন এটা করতে চান। তো অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল যে এত বড় একটা কাজ করছি, সময় লেগেছিল এবং এটা প্যারিসে ওদের হেডকোয়ার্টারে এটার প্রকাশনা হয়েছিল।
মানে 9টি অ্যালবাম তো অনেক গান,
অনেক গান
এবং এটা একটা সময়বহুল ব্যাপার,
সময়বহুল ব্যাপার এবং ভীষণ একটা খুব অল্প সময়ের মধ্যেই করতে হয়েছে আমাকে, কারণ ওদেরও একটা ডেডলাইন ছিল বলে। তো প্রথমে সাহস হচ্ছিল না যে এতগুলো গান করা, কিন্তু শেষ পর্যন্ত করতে পেরেছি বলে আসলে নিজেরও খুব ভালো লেগেছিল আমার।
ইউনেস্কো এই উদ্যোগটি কেন নিল?
সার্ধ শত বছরে সবাই কিন্তু কিছু না কিছু করছিল সব জায়গায় সর্বত্র, তো ওদের মধ্যে আমার মনে হয় যে একটা ওরাও একটা কিছু করতে চাচ্ছিল, কন্ট্রিবিউট করতে চাচ্ছিল কিছু একটা। তো সেই জন্য মানে আমারও খুব ভালো লেগেছিল যে আমি রবীন্দ্রনাথকে এবং আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছিলাম এত বড় একটা কাজে। তো সেটা ওদের আমার মনে হয় যে ওরাও সেটা চাইছিল যে ওরাও কিছু রবীন্দ্রনাথের জন্য কিছু একটা করতে চান, সেটা আমার মনে হয় সে কারণেই করা।
রবীন্দ্রনাথ আপনার কাছে কি?
এটা খুব কঠিন এবং সহজ দুটোই বলবো। রবীন্দ্রনাথ আমার কাছে আলাদা করে কোনো কিছু নয়, আমার জীবনে রবীন্দ্রনাথ মিশে আছেন। আমি হয়তোবা ওইভাবে উপলব্ধি আলাদা করে বলছি যে তেমন কিছু না, কিন্তু রবীন্দ্রনাথ আমার যেমন আমার মনে হয় যে গীতবিতানটা রবীন্দ্রনাথের জীবনী এবং সেই গানগুলি আমাদের জীবনের সাথে এতই মিল সব কিছুতে আছে যে আনন্দ, আমাদের দুঃখ, বেদনা সব কিছুর সঙ্গে আছে। তো সেই জন্য আমার মনে হয় যে ওটা পাওয়াটা আমার, সেই জন্যই বলি যে আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকবো আমার মায়ের কাছে যে এই রবীন্দ্রনাথের সাথে আমার এই পরিচয় এবং রবীন্দ্রনাথ জীবনে চলার পথে আমার অনেক বড় একটা বন্ধু বলেন, আমার সাথী বলেন সব কিছুই।
আমরা কি এই পর্যায়ে রবীন্দ্রনাথের একটি গান আপনার কণ্ঠে শুনতে পারি?
নিশ্চয়ই।
শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না দিশা, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়।
আপনি তো শুধু রবীন্দ্রনাথ না, এছাড়াও তিন কবির গানও গান, তো আপনার কণ্ঠে কি আজকে দর্শকরা একটু অতুল প্রসাদের গান শুনতে পারে?
আমি বাঁধেনু তোমার তীরে তরুণী আমার, এ কাকে বাহিতে তারে, একাকে বাহিতে তারে, পারি না যে আর তরুণী আমার আমি বাঁধি না।
দর্শকদের জন্য একটি পুরানো দিনের বাংলা গানের অংশবিশেষ কি আপনার কাছে শুনতে পারি?
বেশ, আমি আসলে তেমন ভাবে গাই না, তবে খুব ভালো লাগে বলে আমি দুই লাইন গিয়ে শোনাচ্ছি।
যদি আপনার মনে মাধুরী মিশায়ে, একে থাকুক আরো ছবি, সে কথা বলিয়া যে ও ভুলিয়া যাবে কি সবে, যদি আপনার মনে মাধুরী মিশায়ে, একে থাকুক আরো ছবি, সে কথা বলিয়া যে ও ভুলিয়া যাবে কি সবে।
রবীন্দ্রসঙ্গীতের সুর নিয়ে আজকাল বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে কিছু এক্সপেরিমেন্টেশন বলা হচ্ছে, কিন্তু যারা বয়সে তরুণ তারা বিভিন্ন রকম কাজ করছেন, সেগুলো কোনো কোনো ক্ষেত্রে হয়তো এক্সপেরিমেন্টেশনের চাইতে একটু বেশিও মনে হচ্ছে কারো কারো কাছে, আপনার কাছে কী মনে হয়?
হ্যাঁ, এই প্রশ্নটা এখন আসলে সময় উপযোগী, কারণ সত্যি সত্যি রবীন্দ্রনাথ গান নিয়ে অনেকেই, আমি বলবো যে নতুন প্রজন্ম অনেক কাজ করছে, এবং অনেকে করছে গানটা স্বরলিপি ঠিক রেখে, তারপরে তারা অন্যান্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে, যেটা আমার মনে হয় যে রবীন্দ্রনাথ নিজেও তো খুব আধুনিক মনের ছিলেন, এবং তিনি পিয়ানো বাজিয়ে নিজেও গান করতেন, এবং আমার মনে হয় যে যদি স্বরলিপি ঠিক রেখে এবং গানের ভাবনাটাকে ঠিক রেখে যদি অন্য যন্ত্র ব্যবহার করে নতুন প্রজন্ম করছে, আমার মনে হয়, আমার কাছে ভালোই লাগে সেই জিনিসটা। তবে আমি কখনোই বলবো না যে গানটার সুর নিয়ে খেলা করা কারোরই কোনো অধিকার আছে, কারণ রবীন্দ্রনাথ আমার মনে হয় পরিপূর্ণ করে রেখেছেন তার গানগুলি, সুতরাং এর মধ্যে আর কোনো কিছু করার আছে বলে আমি মনে করি না।
আপনি ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কী কাজ করছেন গান নিয়ে?
বর্তমানে আমি একটি রবীন্দ্রনাথের অ্যালবামে একটি কাজ করছি, প্রায় শেষের দিকেই কাজটা, তো আশা করছি এই বছরই বের হবে। এবং আসলে এত কাজ করার ইচ্ছা, কিন্তু সময়ের সাথে করে উঠতে পারছি না, অনেক ভাবনা আছে, তো আশা করি ভবিষ্যতে কিছুটা অন্তত করতে পারবো।
অনেক ধন্যবাদ, আর সেই সাথে আমাদের স্টুডিওতে আজকে আপনি এসেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমিও আমার ধন্যবাদ জানাই ভয়েস অফ আমেরিকাকে এবং আসান আপনাকেও আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য।
এবারে শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
যুক্তরাষ্ট্র ইরান সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে যে আটককৃত যুক্তরাষ্ট্রের নাগরিক বাকের নামাজের স্বাস্থ্য পরিস্থিতির জন্য তারা ইরানকে সম্পূর্ণ দায়ী করবে। মিস্টার নামাজি, যার বয়স 81 বছর, সংক্ষিপ্ত বিরতির পর সম্প্রতি আবারও এভিন কারাগারে ফিরে এসেছেন। গত বছর হৃদরোগের সমস্যাজনিত কারণে তিনি 4 বার হাসপাতালে ভর্তি হন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স এক বিবৃতিতে জানান, আমাদের বিশ্বাস তাঁর চিকিৎসক এবং ইরান সরকারের নিজস্ব চিকিৎসকের কঠোর নির্দেশ উপেক্ষা করে মিস্টার নামাজিকে কারাগারে নিয়ে আসা হয়েছে। ইউনিসেফের প্রাক্তন একজন কর্মকর্তা বাকের নামাজিকে 2016 সালের ফেব্রুয়ারি মাসে ইরানে গ্রেফতার করা হয়। তাঁর পুত্র সিয়ামাক নামাজি, যাকে ইরানি কর্তৃপক্ষ 4 মাস আগে আটক করে, তাকে দেখতে তিনি ইরান সফর করেন। পিতা ও পুত্র উভয়কেই গোপনে বিচারে দোষী সাব্যস্ত করা হয় এবং 2016 সালের অক্টোবর মাসে গুপ্তচরবৃত্তি এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সহযোগিতার অপরাধে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। নামাজি পরিবারের একজন অ্যাটর্নি জ্যারেড গেনশার বলেছেন, মিস্টার বাকের নামাজির এভিন কারাগারে প্রত্যাবর্তন এক কথায় মৃত্যুদণ্ডের সামিল। এন পরিস্থিতিতে ইচ্ছাবশত প্রয়োজনীয় চিকিৎসা সেবা অগ্রাহ্য করাতে ভয়ানক মানবাধিকার লঙ্ঘনের উদ্বেগ প্রকাশ পেয়েছে। প্রেস সেক্রেটারি স্যান্ডার্স তার বিবৃতিতে জানান, মিস্টার বাকের নামাজের দীর্ঘমেয়াদী জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন, তাই যুক্তরাষ্ট্র সরকার তার শারীরিক অবস্থার অবনতিতে ইরানকে সম্পূর্ণভাবে দায়ী করছে। তিনি পুনর্ব্যক্ত করে বলেন, ট্রাম্প রাশিয়ান বাকের এবং নিয়ামাক নামাজি গ্র্যাজুয়েট ছাত্র জুয়ে ওয়াং 2007 সালে কিস দ্বীপে অদৃশ্য হয়ে যাওয়া প্রাক্তন এফবিআই সদস্য রবার্ট লেভিনসন সহ অন্যায়ভাবে আটককৃত এবং ইরানে নিখোঁজ হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিনা শর্তে মুক্তির আবেদন জানাচ্ছে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল।
আমাদের সাপ্তাহিক নিয়মিত পরিবেশনা নারী কণ্ঠ প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারের এই নিয়মিত পরিবেশনায় আমরা তুলে ধরব নারীর জীবনের নানা কাহিনী। নারী কণ্ঠ শোনার আমন্ত্রণ রইল।
এবারে ফ্যানমেল। আজকের ফ্যানমেল উপস্থাপন করছেন রোকেয়া হায়দার ও তাহিরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের আসর তাহলে শুরু। বন্ধু মিতালি, এই সম্বোধন করে চিঠি লিখেছেন সবুজ বিশ্বাস, জঙ্গি পশ্চিমবঙ্গ। আপনার সাথে তো ভাই টেলিফোনে কথা হয়েছে আমার যতদূর মনে পড়ছে, এবং আপনি ইমেলে অভিযোগ করেছেন যে কয়েকটি পত্র ইমেল লিখে কোনো উত্তর না পেয়ে হতাশ হয়েছি এবং লিখতে উৎসাহ হারাবেন না, ইমেলও পৌঁছচ্ছে, পাঠিয়ে থাকেন সেটাও আমাদের হাতে পৌঁছচ্ছে। মিতালির আসরে আপনি কথা বলতে চান সেটা অবশ্যই ব্যবস্থা করব। আপনি আলাপনে কথা বলেছেন আমার যা মনে পড়ছে। তো ভাই, আমাদের এই অনুষ্ঠানে আপনার আগ্রহ দেখে খুবই ভালো লাগছে। আগামীতে অবশ্যই চিঠি লিখবেন, ইমেল পাঠাবেন, কেমন?
চিঠিটি লিখেছেন তপন কুমার সরকার, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ থেকে। লিখেছেন, আমি আপনাদের বহু পুরাতন শ্রোতা, বর্তমানে মিডিয়াম ওয়েভে স্পষ্ট শুনতে পারছি না আপনাদের অনুষ্ঠান। পুনরায় কি শর্ট ওয়েভে অনুষ্ঠান প্রচার করা যায় না? নতুন বছরের ক্যালেন্ডার ও কিছু উপহার সামগ্রী পাঠানোর অনুরোধ করছি। হ্যাঁ ভাই, তপন কুমার সরকার, আপনার অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। আপনার ঠিকানায় অবশ্যই ক্যালেন্ডার পাঠিয়ে দিব। তবে আপাতত আমরা শর্ট ওয়েভে অনুষ্ঠান প্রচার করতে পারছি না, এ বিষয়ে রোকে আপা কিন্তু প্রতিদিন
বলে থাকি আমাদের শ্রোতাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আলাপনে যেখানেই যা মিতালির আসলে তো অবশ্যই। তো আগামীতে যখন সম্ভব হবে আপনাদের অবশ্যই জানাবো সেই ঘোষণা, সেই দিনের অপেক্ষায় আমরাও আছি। তো তাহলে আমরা তো একজন শ্রোতা বন্ধুর সাথে যোগাযোগ করেছি।
জি, আই আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে থাকি। আজ আমরা কথা বলছি আমাদের নারায়ণগঞ্জের শ্রোতা বাচ্চু ভুইয়ার সঙ্গে। হ্যালো বাচ্চু ভুইয়া, আপনি লাইনে আছেন?
জি, বাচ্চু ভুইয়া, বড়বিনার চর, 2500, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে বলছি।
জি, আপনি তো আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন এবং আমাদের কাছে নিয়মিতভাবে টেলিফোন করে থাকেন, কেমন লাগছে এবং কতদিন ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন আপনি?
আমি অনুষ্ঠান শুনছি 1971 শুনে। আমার তারা ছিল, সবাই ছিল আওয়ামী লীগের লোক ছিল, তো তখন তো সবাই 90% লোক আওয়ামী লীগ ছিল। তখন আমার চাচা মাইক চালাইতো, আমার বাপ চাচারা অনেক বড় গিরদ ছিল, এরা মাইক চালাইতো ওই গ্রামের মধ্যে। মনে করেন যে এই ভয়েস অফ আমেরিকার খবরটা মাইক দিয়া শোনাইতো গ্রামের সমস্ত মানুষ।
আচ্ছা,
1971 সনে যে 7ই মার্চের বাসনটা, ওই বাসনটা আমাদের উঠানে শোনাইছিল, তখন থেকে আমি ভয়েস অফ আমেরিকা আজও পর্যন্ত এখনো শুনে আসছি।
তখন আপনার বয়স কত ছিল?
তখন আমার বয়স ছিল 7-8 বছর ছিল।
আপনি 7-8 বছরের বালক ছিলেন, তো ওই সময় মাইকে ভয়েস অফ আমেরিকা বাজানো হতো?
হ্যাঁ, শোনাতো।
ভারী চমৎকার। আপনি আরো কিছু বলবেন সেই সময়কার আরো কিছু কথা বলবেন?
তখন আমরা যখন শুনতাম ভয়েস অফ আমেরিকা একদম ক্লিয়ার শোনা যেত, সত্যারা 90% লোকে ভয়েস অফ আমেরিকা শুনতো। এখন আমার মনে হয় এই যে আজকে আমি মনে করেন যে অনেক দিন যাবত শোনা যায় না, তার এখন বর্তমানে গোর গোর শব্দ আমার মনে হয় 20-25টা রেডিও পাল্টাইছে। এই পর্যন্ত আমার মনে হয় প্রত্যেক রেডিওর মতো পাল্টাইছি, কিন্তু কোনো কাজই হয় না।
ভাই বাচ্চু ভুইয়া, আপনি কিন্তু রেডিও পাল্টাবেন না, এটা রেডিওর সমস্যা নয়, এটা আসলে আমাদের অনুষ্ঠান এখন কেবলমাত্র মিডিয়াম ওয়েভেই বাজানো হয়, তো মিডিয়াম ওয়েভের সিগন্যালটা ভালো না, সে কারণেই আপনি শুনতে পাচ্ছেন না। তবে আপনার রেডিও কিন্তু ঠিক আছে, আপনি এই কারণে রেডিও পাল্টানোর দরকার নেই আপনার।
বলুন। না রে, এমন মানে শুনতে পারি না, যার ধরনে খুব কষ্ট। আজকে অনেক চেষ্টা করলাম কিন্তু শুনতে পারলাম না। প্রথম দিয়ে কয়েকটা কথা শুনছি, মনে হয় রুখে আপা কথা বলছে, তারপরে আর কিছুই শোনা গেল না। আর ভয়েস অফ আমেরিকার এই অনুষ্ঠানগুলি সাধারণ মানুষে যদি শুনতে পারে, তাইলে যে ভয়েস অফ আমেরিকা আরো কত উন্নত হইত, এবং ভয়েস অফ আমেরিকার যে জলবায়ু পরিবর্তন, আমাদের দেশে যে কাজকর্ম, এগুলি আমরা তুলে ধরি। কারণ এই যে আপনারা এত সময় ব্যয় নষ্ট করে যদি এটা সাধারণ পাবলিক না জানতে পারে, তাহলে তো মনে করেন
আপনি ঠিকই বলেছেন, আমাদের অনুষ্ঠান আপনার মোবাইলে শুনতে পারেন খুব সহজে, সেই চেষ্টা করেছেন কি আপনি?
এখন তো আমি আপনি যেটা বলতেছি, মেয়েদের তো মনে করেন যারা শিক্ষিত মানুষ, আমাদের দেশে মোটামুটি অনেক লোক যারা জমি জামাতে কাজ করে, সাধারণ মানুষ যারা, তারা তো এই শোনার থেকে বঞ্চিত হয়েছে।
আপনি ঠিকই বলেছেন।
তারপরে আপনার এই যে আপনার ইমেল টিমেল এগুলি করতে পারে না, তো এরা যদি মনে করে যে আপনি FM রেডিওর মতো যদি সরাসরি যে জিনিসটা সামনে পায় ওইটাই শোনে, যদি ভয়েস অফ আমেরিকার এরকম গুরুত্বপূর্ণ খবরগুলি সাধারণ মানুষ শুনতে পারত, তাহলে আমার মনে হয় ভয়েস অফ আমেরিকার এই অনুষ্ঠানটা আরো অনেক, কারণ এটা তো পৃথিবীর শ্রেষ্ঠ একটা অনুষ্ঠান। পরে আমি অনেক চেষ্টা করছি যে FM রেডিওর কাছে গেছি, যে ঢাকা FM এ গেছি, তারপরে আপনি ABC রেডিওতে গেছি, অনেক হেরা ডিমান্ড চায়। আমাদের এইখানে বিদু চ্যানেলে আবার হেরা এইসব অনুষ্ঠান চালু করে, তো আমি বলছি যে যত টাকা লাগে আমি দিব। তো হেরা বললো যে এটা তো ভাই এক থানা পর্যায়ে চলে, এটা তো সারা বাংলাদেশে আর শোনা যাবে না। আমিও চেষ্টা করতেছি।
জি, বুঝতে পেরেছি। এই সব ঘটনাগুলো রেডিওর মাধ্যমে আপনি শুনতে চান এবং জনগণ শুনুক সেটা চান, সেটা চেষ্টা করব। আপনি কি এর মধ্যে কোনো অনুষ্ঠান শুনেছেন? আপনার কোন অনুষ্ঠানগুলো ভালো লাগছে?
হ্যাঁ, মানে আগে তো শুনতাম, মনে করেন ফোন ইন প্রোগ্রাম, এটা ছিল এক নাম্বার, তারপরে একটা সাক্ষাৎকার দিতে ওইটাও ভালো লাগত। সব অনুষ্ঠানই আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় এইটা যদি আপনার FM এর মাধ্যমে যদি একটু খালি এক ঘন্টার অনুষ্ঠানটা বাংলাদেশে খালি প্রচার করে, এরকম একটা সংস্থার লাগে, FM এর লাগে একটু বাও করে দিতেন, তাহলে উপকার হইত।
হ্যাঁ নিশ্চয়ই।
আমার দেশের জন্য আমি বলতেছি, এই ভয়েস অফ আমেরিকার খবরটা যারা শুনবো তারা অনেক উপকৃত হইব।
জি ধন্যবাদ।
ভয়েস অফ আমেরিকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।
এবারে কয়েকটা চিঠির প্রাপ্তি স্বীকার করে উঠতে হয়। অনেকক্ষণই আমরা আমার জন শ্রোতা বন্ধুর বক্তব্য শুনলাম, ভালোই লাগলো, অভিযোগও আছে, আবার অনুষ্ঠান যে ভালো লাগে সে কথাও আছে,
এবং প্রত্যন্ত এলাকা থেকে ফোন করেছেন।
ইসলাম মুকুল লিখেছেন মঠখোলা পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে। তিনি লিখেছেন, আপনাদেরকে জানাই ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা। ভাই আপনিও আমাদের সবার শুভেচ্ছা গ্রহণ করুন। আপনি লিখেছেন, সবসময় যুক্ত আছি আপনাদের সবগুলো আয়োজনের সাথে, শুনে ভালো লাগলো। তবে এই অনুষ্ঠান আয়োজন কেমন লাগছে আপনার মতামত জানাবেন আগামীতে, সেটাই আশা করব। শিবেন্দু পাল, প্রেসিডেন্ট মিতালি লিসনার্স ক্লাব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন, লিখছেন যে আপনি ছবি ও কিছু লেখা পাঠিয়েছিলেন। আমার মনে হয় যে ভয়েস অফ আমেরিকা শ্রোতা সংঘ বাংলাদেশে যে সুবেনের বের করতে যাচ্ছে তার জন্য লেখা পাঠিয়েছেন, হয়তো তারা পেয়ে গেছেন, ধন্যবাদ যোগাযোগ করার জন্য। তো তাহলে আজকে হাতে আর সময় নেই, আমাদের উঠতে হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্রে 2016 প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবাঞ্ছিত হস্তক্ষেপ বিষয়ে তদন্তকারী বিশেষ কৌঁসুলি এই গেল শুক্রবার অভিযোগ দায়েরের কথা ঘোষণা করলেন। রাশিয়ার একটি সোশ্যাল মিডিয়া দুর্বৃত্ত ট্রোল কোম্পানি তার 12 জন কর্মী এবং তার পেছনের অর্থনৈতিক মদত যোগানদারের বিরুদ্ধে। এ প্রসঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে যে অভিযোগ ওঠে সে ব্যাপারে এই প্রথম অভিযোগনামা দায়ের হল। ওয়াশিংটন ডিসির এক ফেডারেল গ্র্যান্ড জুরির দায়ের করা এই অভিযোগনামায় বলা হয়, সেন্ট পিটার্সবার্গের ওই ইন্টারনেট গবেষণা সংস্থার যোগ সাজস রয়েছে ক্রেমলিনের সঙ্গে 2016 প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে প্রভাব বিস্তারের লক্ষ্যে এরা দুর্বিনীত এক অভিযানের জাল বিছিয়েছিল। ব্যাপক মানুষ হত্যার ব্যাপারে জরুরি কোনো হুঁশিয়ারি পেলে কীভাবে তাতে সাড়া দিতে হবে, বিচার মন্ত্রণালয় বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBIকে অবিলম্বে তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্রের আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল। এ গেল বুধবার ফ্লোরিডার একটি স্কুলে এক বন্দুকধারী 17 জনকে যে হত্যা করল, যে ঘটনায় অপর 14 জন জখম হল, তার সম্পর্কে পাঠানো এক সতর্ক বার্তায় দেশের শীর্ষ আইনি সংস্থা কীভাবে মনোযোগ নিবদ্ধ করতে ব্যর্থ হয় ওই শীর্ষ সংস্থা FBIর স্বীকারোক্তির পরপরই আইনমন্ত্রীর এই পদক্ষেপের কথা জানা গেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ইতিমধ্যে গতকাল পম্পানো বিচের ব্রাওয়ার্ড হাসপাতালে পার্কল্যান্ডস্থিত হাইস্কুলের ওই মর্মান্তিক ঘটনায় আহতদের দেখতে যান। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় চীন ও অন্যান্য দেশ থেকে অ্যালুমিনাম ও ইস্পাত রপ্তানির উপর শুল্ক নির্ধারণ অথবা কোটা নির্ণয় করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার এ সুপারিশের উল্লেখে বাণিজ্যমন্ত্রী উইলবার রস বলেন, এ দুটি শিল্প সামগ্রীর আমদানি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য বৈকল্য সৃষ্টি করছে। রস বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কেবল একটি কোম্পানি উচ্চমানের অ্যালুমিনাম উৎপাদন করছে সামরিক উড়োজাহাজ তৈরিতে যা ব্যবহৃত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের অ্যালুমিনাম ও ইস্পাত উৎপাদনকে 80% মাত্রায় যাতে ওঠানো যায় সেই মতো শিল্প ক্ষমতা গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। পাকিস্তানের একটি সন্ত্রাস প্রতিরোধ আদালতে 6 বছরের একটি শিশুকন্যার উপর বলাৎকার চালিয়ে তাকে হত্যা করার দায়ে এক ব্যক্তিকে 4 দফা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ গেল মাসেই পাঞ্জাব প্রদেশের কাসুর প্রদেশে ওই শিশুকন্যা জ্যানাব ফাতিমার উপর ওই হামলা চালানো হয়। এ খবরে গোটা দেশ নির্বাক বিস্ময়ে আর্তনাদ করে ওঠে, শিউরে ওঠে গোটা দেশ। গোটা দেশ জুড়ে চলে হত্যাকারীর তল্লাশি, চলে DNA টেস্টের তৎপরতা, ধরা পড়ে 24 বছর বয়সী ইমরান আলী। নিখোঁজ হবার 4 দিন পর পুলিশ জয়নাবের মৃতদেহ খুঁজে পেয়েছিল শহরের আস্তাকুর থেকে। নাইজেরিয়ার পুলিশ বলছে, উত্তর পূর্বাঞ্চলের মাইদুগিরি শহরের কাছাকাছির একটি জনাকীর্ণ মাছের বাজারে আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় কমসে কম 18 জনের প্রাণহানি হয়েছে, এতে জখমী লোকের সংখ্যা 22 বলে উল্লেখ করা হচ্ছে। মেক্সিকো সরকারের 2 কর্তা ব্যক্তিকে নিয়ে যাচ্ছিল যে একটি সামরিক হেলিকপ্টার গতকাল ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ পরিদর্শনকালে সেটি বিধ্বস্ত হলে ভূমিস্থিত 2 ব্যক্তি তাতে প্রাণ হারান। হেলিকপ্টারের আরোহী 2 সরকারি কর্মকর্তার একজন ছিলেন মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী আলফনসো নাভারেতে এবং অপরজন ওয়াস্কার গভর্নর আলহেন্দ্র মুরাত। এরা মারাত্মক কোনো আঘাত পাননি এই ঘটনায়। ওই ভূমিকম্প ওয়াস্কা প্রদেশের ওপর আঘাত হানে শুক্রবার, তবে এতেও তেমন কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর শোনা যায়নি।
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আজকের অনুষ্ঠান প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জুবের আত্তাইয়ব। আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.